শুভ সন্ধ্যা। আজ সোমবার, 20 অক্টোবর 2014 সন। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz-এ। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, রাকিবুল শেখ। বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ কাজ পরিচালনা করার উদ্দেশ্যে 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জীব বৈচিত্র্য সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানান কর্মোদ্যোগ রয়েছে এই সংস্থাটির। প্রকৃতি ও জীবন শিরোনামে জীব বৈচিত্র্য বিষয়ক ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে সংস্থাটি পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির কাজ করছে। প্রকৃতি ও জীবনের এই অনুষ্ঠানটি বাংলাদেশের চ্যানেল আয়ে প্রচারিত হয়। এছাড়াও প্রকৃতি বিষয়ক বই, ডিভিডি, ক্যালেন্ডার ও অন্যান্য শিক্ষা উপকরণ তৈরি সহ নানান কাজ করে যাচ্ছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্যই হল প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও সুষম উন্নয়নের জন্য গবেষণা, শিক্ষা, ব্যবস্থাপনা, গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা। এছাড়াও বিপন্ন বন্যপ্রাণী ও প্রতিবেশ রক্ষায় আধুনিক কলাকৌশল প্রয়োগ ও প্রসার, বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর প্রজনন পার্ক, প্রকৃতিতে বন্যপ্রাণী পুনঃস্থাপন ও পুনর্বাসন এবং এই বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া। প্রকৃতি সংরক্ষণের বহুমুখী কাজের স্বীকৃতিস্বরূপ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন অর্জন করেছে জাতীয় পরিবেশ পদক 2012। শ্রোতাবন্ধু, আজকের অনুষ্ঠানে আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে সঙ্গে পেয়েছি। আসুন ওনার কাছ থেকে ওনাদের কার্যক্রম সম্বন্ধে জেনে নিই। শ্রোতা বন্ধু, আসুন আজকে আমরা আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও প্রকৃতিপ্রেমী মুকিত মজুমদার বাবুর সাথে পরিচিত হই এবং কিছু আলাপ করি। ওনার কাছ থেকে জেনে নেই বাংলাদেশের প্রকৃতি এবং জীবন নিয়ে ওনার অনুষ্ঠান সম্বন্ধেও। মুকিত মজুমদার বাবু, আপনাকে প্রথমেই ক্যানবেরা বাংলা রেডিওর পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম।
আপনাকে ধন্যবাদ এবং বাংলা রেডিওকেও ধন্যবাদ।
মুকিত মজুমদার বাবু, আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব, এমন একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আপনার মাথায় কিভাবে আসলো?
একটু পিছন দিকে যেতে হবে, সেটা 2008 সাল। আমি তখন চ্যানেল আয়ের একটি অনুষ্ঠান করতাম UAE-তে, যার নাম ছিল চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড, এবং এই অনুষ্ঠানটির পুরো দায়িত্বে আমি ছিলাম। এই অনুষ্ঠানটি 2008 সালে ছিল পঞ্চমবারের মতো, এবং সেই অনুষ্ঠানের সাথে যোগ করে আমরা একটি অনুষ্ঠান করতাম রোড টু শারজা বলে, এবং সেটা হল UAE নানা কর্মকাণ্ড নিয়ে প্রতি বছর আমরা নানা ধরনের একটি অনুষ্ঠান তুলে ধরতাম দর্শকদের জন্য। সেই অনুষ্ঠানে আমরা 2008 সালে তাদের বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম এগুলো আমরা তুলে ধরি, এবং সেই অনুষ্ঠানটি করতে গিয়ে আমার কাছে যেটা মনে হল যে মরুভূমির একটি দেশে কোটি কোটি ডলার খরচ করে তারা তাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করার চেষ্টা করছে, তাদের বায়োডাইভার্সিটিকে তারা রিচ করার চেষ্টা করছে, যে দেশে কিছুই হয় না। এবং সেখানে দেখলাম তারা বিভিন্ন দেশ থেকে পশু পাখি নিয়ে আসছে এবং ওয়াটার বডি তৈরি করছে তাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করার জন্য। তো এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমার মনে একটা ভীষণ ধাক্কা লাগলো যে দেশে কিছুই হয় না, সেখানে তারা কোটি কোটি ডলার খরচ করে তাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করার চেষ্টা করছে, আর আমরা কি করছি আমাদের দেশে? আমরা গাছ কেটে ফেলছি, আমাদের নদ নদী ভরাট করে ফেলছি, আমরা আমাদের পরিবেশ প্রকৃতিকে কিভাবে ধ্বংস করছি, এটা আমার মধ্যে ভীষণ নাড়া দেয়। এবং সে নিয়ে কি করা যায় এর থেকেই কিন্তু এই অনুষ্ঠানটির জন্ম। এবং সেটা 2009 ডিসেম্বরে আমি এই অনুষ্ঠানটি করার জন্য আমরা একটি ফাউন্ডেশন করি, প্রকৃতি জীবন ফাউন্ডেশন, এবং সেখান থেকেই এই অনুষ্ঠানটি করার ব্যাপারে নানা রকমের কর্মকাণ্ড শুরু হয়। এবং বাংলাদেশের এই যে নানা রকমের আমাদের পশু পাখি আছে, জীবজন্তু আছে, এবং আমাদের যে গাছপালা আছে, এই ইনফরমেশনগুলো তত ডিটেইল যে তথ্য উপাত্ত সেটা কিন্তু আমাদের ছিল না। সুতরাং আমি প্রথমে যেটা করলাম সেটা হলো আমরা আমাদের টিমকে, আমি নিজে, আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা এই জিনিসগুলোকে নানাভাবে খোঁজ খবর নেওয়া শুরু করলাম এবং আমরা আমাদের ভিডিও করা শুরু করলাম। ছ মাস আমরা শুধু নানা ধরনের জিনিস নিয়ে আমরা ফিল্ড ওয়ার্ক করেছি এবং আমরা ভিডিও করেছি, এবং এই ছ মাসের ভিডিওর ফুটেজ নিয়ে আমরা বসে যখন অফিসে বসে যখন এগুলো শর্ট আউট করলাম, তখন দেখলাম যে না, আমাদের দেশে এখনো যা আছে তা অফুরন্ত। আমি বলবো একটি ছোট দেশ, 16 কোটির মানুষের একটি দেশ, সেই দেশে বায়োডাইভার্সিটি, একটি ছোট্ট দেশে এত রিচ, এটা চিন্তারও বাইরে। এবং সেখান থেকেই আমরা কিন্তু এই প্রোগ্রামের প্ল্যানিংটা শুরু করলাম, কিভাবে আস্তে আস্তে সবকিছু নিয়ে আমরা তুলে ধরব। এবং
এটা 2010-এর কথা বলছেন?
হ্যাঁ, 2010-এ। এবং 2010-এর আগস্টের 1 তারিখ থেকে আমরা প্রোগ্রামটা অন এয়ারে গেলাম, 6 মাস শুটিং করার পরে। তারপর এই অনুষ্ঠানটি আজ পর্যন্ত প্রায় 5 বছরের মতো হতে চলেছে, এবং আমরা নানা বিষয় তুলে ধরেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং হ্যাঁ,
আপনারা কি শুধুমাত্র একটা টেলিভিশনে শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা, আমরা জানি এটা একটা সংগঠন, এই সংগঠনের আপনাদের টেলিভিশনের অনুষ্ঠান ছাড়াও আর কি কি কাজ করে যাচ্ছেন বাংলাদেশের প্রকৃতি বা প্রকৃতি জীবন বা এনভায়রনমেন্টকে নিয়ে?
আমরা শুধু যে টেলিভিশনের অনুষ্ঠানই করছি তা নয়, এর পাশাপাশি আমরা ফিল্ড ওয়ার্ক করছি, আমরা রিসার্চ ওয়ার্ক করছি, এবং আমরা বাংলাদেশে যে ধরনের নানা রকমের অন্য অন্য বিদেশি এনজিওস আছে এবং বিভিন্ন অন্য সংগঠন আছে, বাংলাদেশ সরকারের যে বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তর, তাদের সাথে মিলে আমরা নানা রকম কর্মকাণ্ড করছি। এবং আসলে এই কাজটি যেটা আমার, আমি মনে করি যে আমরা যে কাজটি করছি এটা একা একটি সংগঠনের পক্ষে সম্ভব নয় কিংবা একটি লোকের পক্ষে সম্ভব নয়, আমরা যদি সবাই একসাথে হাতে হাত না মিলাই তাহলে কিন্তু আজকে আমাদের যে সমস্যা, এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।
এখানে কি জলবায়ুর যে ব্যাপারটা, এনভায়রনমেন্ট, গ্লোবাল ওয়ার্মিং বা এই ধরনের কাজগুলো কি আপনারা কনসিডার করে যাচ্ছেন? বা বাংলাদেশ যেহেতু আমরা জানি গ্লোবালি এনভায়রনমেন্টালি খুবই হাই রিস্ক জোন, এই ব্যাপারে আপনারা কোনো কাজ করছেন ওখানে?
হ্যাঁ, অবশ্যই। আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে সমস্যা, ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব আমাদের বাংলাদেশের উপর পড়বে অথবা পড়ছে তা নিয়েও আমরা জনগণকে অ্যাওয়ার করার চেষ্টা করছি, সরকারের সাথে এবং অন্যান্য সংগঠনের সাথে আমরা কাজ করছি। প্রতি বছর আমরা নিজেরা, আমি নিজে প্রতিটি সম্মেলনে যাচ্ছি যেটা কপ নামে পরিচিত, ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যেটা প্রতি বছর হচ্ছে বিভিন্ন দেশে, সেটাতে আমরা পার্টিসিপেট করি। এবং সেখানে
এটা কি আপনি সরকারিভাবে পার্টিসিপেট করছেন কোন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, না আপনি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আপনাদের অনুষ্ঠানের পক্ষ থেকে যাচ্ছেন?
হ্যাঁ, আমরা যাচ্ছি সরকারের টিমের সাথেই যাচ্ছি, সরকারের একটি অঙ্গ হিসেবে যাচ্ছি, কিন্তু আমাদের নিজেদের সংগঠনের ব্যানারেই যাচ্ছি আমরা, কিন্তু মানে সরকারি বলতে আমি সরকারি লোক হিসেবে যাচ্ছি না, কিন্তু সরকারি টিমের সাথে যাচ্ছি আমরা।
মানে বাংলাদেশকে বলতে পারি যে ব্যক্তিগত পর্যায়ের বা মানে বেসরকারি ভাবে আপনি রিপ্রেজেন্ট করছেন ওখানে?
রাইট রাইট, আমরা ব্যক্তিগত উদ্যোগেই যাচ্ছি, কিন্তু সরকারের টিম হিসেবে যাচ্ছি,
বাংলাদেশ সরকারের টিমের অঙ্গ হিসেবে। এই এই মুহূর্তে বাংলাদেশের আপনাদের পরিস্থিতি কিরকম, মানে আপনারা গ্লোবাল ওয়ার্মিংকে কিভাবে মিটিগেশন বা কিভাবে আমরা ওটাকে থেকে আমাদের আমাদের মেজার্সগুলো কি ওখানে, আপনারা কিভাবে সাজেশন বা আপনাদের রিসার্চের বা আপনাদের আপনাদের নিজস্ব মতবাদ কি ওখানে?
সবচেয়ে বড় কথা কি, এটি এমন একটি সমস্যা যে এটা রাতারাতি সমাধান সম্ভব নয়। গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব, এই প্রভাব কিন্তু সারা দুনিয়াকেই ভাবাচ্ছে, এবং এই ভাবার ব্যাপারটাতে কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু খুব বেশি যে আমরা আমরা বলবো যে আমরা পলিউটেড করছি কিংবা আমরা ওয়ার্মিং এ সাহায্য করছি তা না নয়, কিন্তু বেসিক্যালি আমেরিকা, চায়না, ইন্ডিয়া এবং অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি যারা আছে তাদের, ইউরোপিয়ান কান্ট্রি, হ্যাঁ সেই কারণেই। তবে সবচেয়ে বেশি যেটা ভাবায় আমাদের যে আমাদের পাশের দেশ ভারত এবং চায়না, এরাও কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের জন্য, যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একটা বিশাল একটা ভূমিকা রাখছে, যেটা তাদের তাদের প্রভাবে কিন্তু আমরা কিন্তু হ্যাঁ আমাদের যে ক্ষতির যে সামনে যে ক্ষতির ব্যাপারটা আসছে সেটা কিন্তু ভাবাচ্ছে আমাদের, এবং সেখানে কিন্তু এই অ্যাওয়ারনেসের ব্যাপারটাও জরুরি। আমরা আমাদের বাংলাদেশের লোককে অ্যাওয়ার করছি যে ক্লাইমেট চেঞ্জের প্রভাবে কি হতে পারে, কি ধরনের সমস্যা হতে পারে, এবং সমুদ্রপৃষ্ঠ উপরে উঠে আসলে কত ক্ষতি হবে আমাদের, কি ধরনের প্রবলেম হবে। তা অ্যাওয়ারনেসের ব্যাপারটা আসলে এটা একটা বিরাট ব্যাপার, এবং এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা। পাশাপাশি হ্যাঁ, এখানে যেটা হলো যে আমাদের করণীয় যে ব্যাপারটা, আমাদের সোচ্চার যে হওয়ার যে ব্যাপারটা, সেটা আমরা বিশ্বের দরবারে তুলে ধরছি আমরা।
আচ্ছা, কিন্তু বাংলাদেশের পরিবেশের ব্যাপারে যদি বিভিন্ন প্রসঙ্গে আসি, যে বেশি করে গাছ লাগান, প্রকৃতিকে বাঁচান, এই ধরনের স্লোগানের উপরে যে সমস্ত কাজগুলো হয়, সেখানে আপনাদের ভূমিকা কতটুকু আছে?
হ্যাঁ, যেটা সেটা হচ্ছে যেমন আমরা গাছের লাগানোর ব্যাপার হোক, অথবা নদী বাঁচানোর ব্যাপার হোক, অথবা পশু পাখি বাঁচানোর ব্যাপার হোক, যে কোনো অ্যাওয়ারনেসের ব্যাপারে কিন্তু আমরা সবসময় এগিয়ে আসছি। এবং আমরা কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং যত ধরনের মিডিয়া আছে, রেডিও এবং অন্যান্য সব মিডিয়ার কিন্তু সব একসাথে যদি এগিয়ে না আসে, এই সমস্যার সমাধান কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। আমরা যত বেশি প্রচার করব, আমরা যত বেশি মানুষকে জানাতে পারব যে এই ধরনের অ্যাওয়ারনেসটা কত যত বেশি ছড়িয়ে দিতে পারবো জনগণের মাঝে, ততই কিন্তু জনগণ জানতে পারবে যে এই দ্বারা তাদের কি ক্ষতি হতে পারে, কিংবা এই ব্যাপারে তাদের কি করণীয় আছে।
ভিন্ন প্রসঙ্গে আসে যদি আসতে চাই, সেটা হচ্ছে বন্য প্রাণী, আপনাদের সংগঠনে আপনাদের অনুষ্ঠানের একটি একটি অংশ জুড়ে থাকে প্রিজার্ভেশন বা কনজারভেশন, আমাদের বাংলাদেশের দুর্লভ প্রাণী, দুর্লভ পাখি, এই বিষয়ে যদি আমাদের কিছু অবগত করেন।
হ্যাঁ, এন্ডেঞ্জার্ড স্পিসিস আমাদের তো অবশ্যই আছে, পাশাপাশি আমাদের যে পাখিগুলো কিংবা যে প্রাণী পশুগুলো আমাদের এখনো আছে বাংলাদেশে, এবং সেইগুলো কিন্তু দিন দিন কিন্তু কমে যাচ্ছে কিন্তু, এবং এই জন্য কিন্তু আমরাই দায়ী। কিন্তু এখানে একটা একটি সমস্যা আছে, সেটা হলো যে আমাদের দেশের যেহেতু আয়তন কম এবং জনসংখ্যা বেশি, আমাদের প্রয়োজনেই কিন্তু অনেক খালবিল ভরাট হয়ে যাচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, সুতরাং এখানে কিন্তু নেসেসিটির একটা ব্যাপার চলে আসছে কিন্তু। তো সেই কারণে যেটা হচ্ছে যে চাইলেও কিন্তু অনেক সময় অনেক কিছু বন্ধ করা যাচ্ছে না। আরেকটি জিনিস যেটা, সেটা হলো যে শিক্ষার যে আমাদের যে জনগণ, আপামর জনগণের মধ্যে কিন্তু পার্সেন্টেজ অফ শিক্ষিত লোকের সংখ্যা কিন্তু কম, সুতরাং সেখানেও কিন্তু একটা কমিউনিকেশনের গ্যাপ রয়েছে কিন্তু। সেই কারণে আমরা যেটা চাচ্ছি এবং করছি, আমরা নিজেরাও চেষ্টা করছি যে আমরা কিন্তু ফিল্ড ওয়ার্কের মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের এই গ্রামাঞ্চল এবং কোস্টাল বেল্টে যারা আছেন তাদের কমিউনিকেট করার জন্য। এবং এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা যত বেশি প্রচার করব এই অ্যাওয়ারনেস এর ব্যাপারটা, তত কিন্তু সেখানে যারা শিক্ষিত সেইসব এলাকার তারাও কিন্তু কমিউনিকেট করতে পারবে তারপরের লেভেলের লোকজনকে,
যারা আসল ক্ষতি সাধনটা করছে ওখানে।
হ্যাঁ,
যদি একটু উদাহরণ দিয়ে বলেন কি কি বন্য প্রাণী বা বন্য পাখি বাংলাদেশে দুর্লভ হয়ে যাচ্ছে, কেন আসছে না তারা বাংলাদেশে?
এর মধ্যে আমাদের প্রায় 12 প্রকারের বন্য প্রাণী হারিয়ে গেছে। কয়েকটি বলতে পারি, যেমন আমাদের একসময় আমাদের দেশে ময়ূর ছিল, আমাদের কিন্তু এখন আর নেচারে ময়ূর নাই, চিড়িয়াখানাতেই শুধু আছে এখন। তারপরে বারোসিঙ্গা হরিণ ছিল আমাদের, সেটা নাই। গন্ডার ছিল আমাদের, সেটাও নাই। ভাল্লুক এখন প্রায় দেখাই যায় না, সম্ভবত এটাও আর আমরা দেখতে পাবো না। তো এভাবেই কিন্তু হারিয়ে যাচ্ছে একটার পর একটা
যাচ্ছে,
হারিয়ে যাচ্ছে। একটা হলো তাদের, আমাদের কারণে আমাদের, আমরা তাদের জায়গা দখল করে নিচ্ছি এবং গাছ কেটে ফেলছি, তাদের বাসস্থান ধ্বংস করছি। পাশাপাশি আমরা কিন্তু, যেমন পার্বত্য অঞ্চলে কিছু সমস্যাও আছে, যে পার্বত্য অঞ্চলে কিন্তু খাদ্যের অভাব আছে, সুতরাং অনেক সময় কিন্তু খাদ্যের অভাবে কিন্তু লোকাল যারা আছেন তারাও কিন্তু এই ধরনের প্রাণীগুলোকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে, কিন্তু তো সেখানেও এটাও একটা সমস্যা। কিন্তু
আমরা আবারও শুনে থাকি যে কিছু অসাধু ব্যবসায়ীরাও এই ধরনের,
হ্যাঁ সেটাও হয় যে, হ্যাঁ যে বন্য প্রাণীর যে একটা বিরাট একটা কিন্তু আপনার ব্যবসা আছে, এবং এটার কিন্তু শুধু বাংলাদেশ বলবো না, চায়নাতেও আছে, ইন্ডিয়াতেও আছে, সব জায়গায় আছে। এবং এই কারণে সেটাও হয় যে বন্য প্রাণী হত্যা হচ্ছে এই ট্রেডিং এর কারণে, সেই কারণেও হচ্ছে।
সেখানে কি পুলিশ প্রশাসন বা সরকারের নিজস্ব সরাসরি ভূমিকা রেখে জিনিসটাকে সমাধানের দিকে নিয়ে যেতে হবে বা তাদেরকে সচেতন করতে হবে?
হ্যাঁ, একটা জিনিস হলো যে সরকারের তো একটা বিরাট ভূমিকা আছে সবসময়, যে সরকার আমরা যতই যাই বলি না কেন, আমরা কিন্তু আইন নিজের হাতে নিতে পারি না, আমরা কিন্তু পুলিশের ভূমিকা নিতে পারি না। সুতরাং এখানে সরকারকেই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে,
মানে অসাধু বা লোকজন যারা ইচ্ছা করে এন্ডেঞ্জার্ড
স্পিসিস, এখানে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের, না হলে এই জিনিস বন্ধ করা সম্ভব নয়। এবং পাশাপাশি এইখানে এই অ্যাওয়ারনেস এর ব্যাপারটাও কিন্তু তুলে ধরতে হবে। কিন্তু
সঠিক বলেছেন, আমরা, আমি জানি আপনি একজন সফল ব্যবসায়ী বটে, সো পরিবেশ নিয়ে কাজ করছেন, এবং আমি যতটুকু জানি যে এটা আপনি সম্পূর্ণ চ্যারিটেবল অর্গানাইজেশন হিসেবেই চালিয়ে যাচ্ছেন সংগঠনটিকে, তো এত সময় কিভাবে ব্যয় করছেন বা এই সময়গুলোকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণদের জন্য কিভাবে ব্যয় করছেন?
সবচেয়ে বড় কথা কি যে যে মাটি এত কিছু দিয়েছে আমাদের, সেই মাটির জন্য কিছু কিছু দায়িত্ব আছে। এবং সেইখান থেকে আমি যদি বলি, তাহলে আমি বলবো যে আমার যে ঋণ আছে সেই ঋণের কিছুটা শোধ কিন্তু আমার করতেই হবে, যে মাটির থেকে আমি, আমাকে আমার বাসস্থান, খাদ্য এবং অন্যান্য নিরাপত্তা দিয়েছে। এবং আজকে ইমপ্রেস গ্রুপের আজকের যে অবস্থান সেটা কিন্তু এই বাংলাদেশের মাটি দিয়েছে। সুতরাং সেখান থেকে আমি বলবো একটা দায়িত্ববোধ থেকে কিন্তু কাজটা শুরু করেছিলাম। এবং পাশাপাশি এটা ইমপ্রেস গ্রুপের কিন্তু একটি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে এই অর্গানাইজেশনটা দাঁড় করিয়েছি আমরা। এবং এখান থেকে আমরা কিন্তু শুধু যে পশু পাখি, বন্য প্রাণী, ক্লাইমেট চেঞ্জ এর ব্যাপার নিয়ে কাজ করছি তা না, পাশাপাশি কিন্তু আমরা মানুষের জন্য কাজ করছি। যে মানুষের ব্যাপারটা হচ্ছে যে একদম খেটে খাওয়া, একদম দরিদ্র যে শ্রেণীটা, যাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। আমরা তাদের বিনামূল্যে ওষুধ দিচ্ছি, কারণ আমাদের একটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, সেখান থেকে আমরা ওষুধ দিচ্ছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। এবং নানা অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছুটা হলেও আমরা এই জনগণের জন্য, বাংলাদেশের জন্য কিছু করার। এবং আমি একটা কথা সবসময় বলি, ক্ষমতা আর মমতা এই দুটো যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সুতরাং আমাদের যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে একটু মমতা মিশিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমরা আমাদের বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব।
যথার্থ বলেছেন, খুবই সুন্দর বলেছেন, এটা খুব মনে রাখার মতো কথা বলেছেন। এত ব্যস্ততার মাঝে কোন অবসর সময় কি করেন?
আসলে অবসর বলে আমি এই কথাটাই আসলে আমার কাছে খুবই অপরিচিত, কারণ আমি অবসর কথাটার সাথে খুব পরিচিত না, আমি অবসর খুব একটা পাইও না। আসলে নানা কর্মকাণ্ডের মাধ্যমে এই সময়টা কেটে যায়।
তবু যখন যখন কোনো কাজ করেন না বা করতে মন চায় না তখন কি করেন?
সুযোগ পেলে গান শুনি, সুযোগ পেলে বই পড়ি, আর আমি এমনি লিখিও। আমি প্রকৃতি নিয়ে এবং এই নানা আমার কর্মকাণ্ড নিয়ে আমার কিন্তু প্রতি দুই সপ্তাহ পর পর আমার একটি পত্রিকায় নানা রকমের লেখা যায় এবং এমনি বই বের হয় এবং অন্যান্য পেপারেও লেখা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু সময়টা খুবই কম। অনেক সময় আমার কাছে মনে হয় 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টার দিন হলে ভালো হতো।
যথার্থ। সুযোগ অনুযায়ী জানতে চাইব, আজকের অনুষ্ঠানে বাজানোর মতো আপনার কোন ফেভারিট কোন গান আছে যেটা বাজালে আমরা বাজাতে চাই, আপনার আপনার পছন্দের গান?
আমার খুবই একটি পছন্দের গান হচ্ছে গিয়ে বাপ্পা মজুমদারের বেঁচে থাক সবুজ।
শ্রোতা বন্ধু, চলুন গানটি এখন একটু শোনা যাক।
গহীন নদী অথই পুকুর অরণ্য ফুল বেঁচে থাক সবুজ শ্যাম প্রাণের স্বদেশ দীর্ঘ সুনীল সবুজ শ্যাম প্রাণের স্বদেশ স্নিগ্ধ শুনে
বাবু, আপনার কাছ থেকে আমরা আরেকটু জানতে চাইব, আপনি এখন বর্তমানে আছেন অস্ট্রেলিয়ায় ক্যানবেরাতে। অস্ট্রেলিয়া অবশ্যই একটা উন্নত দেশ, কিন্তু এই দেশ থেকে আপনার এখানকার অবস্থান, আপনি নিজে এখানে বেড়াতে এসে দেখে ঘুরে আমাদের কাছ থেকে এখানে অস্ট্রেলিয়ার সরকার, অস্ট্রেলিয়ার এনভায়রনমেন্ট থেকে, অস্ট্রেলিয়ার থেকে আপনার কাছে কি লেগেছে যে আমরা এখান থেকে, আপনি বাংলাদেশে এখান থেকে কি নিয়ে যেতে পারবেন, কি আইডিয়া বা কি আপনার চোখে ধরা পড়েছে আপনার কাছে ভালো লেগেছে?
উন্নত দেশ থেকে অনেক কিছুই শেখার আছে এবং সেই শেখার মধ্যে যে এদের যে অ্যাওয়ারনেস এবং এখানে যে নানাভাবে কনজারভেশনের যে ব্যাপারটা তারা সবসময় খুবই সুন্দরভাবে মেনটেন করে যাচ্ছে এবং তারা কিন্তু আইন দিয়েও এবং জনগণকে সচেতন করে, এবং সেই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে যে যখন দেখি নানা রকম নতুন নতুন জিনিস শিখি যখন এদের কাছ থেকে, সেই জিনিসগুলোর ব্যাপারে আমি চেষ্টা করি বাংলাদেশেও যখন ফিরে যাই তখন সেগুলো নিয়ে কথা বলতে এবং সেগুলো নিয়ে কিন্তু কাজ করতে। একটি জিনিস আমার কাছে খুব মানে ভালো লাগে এখানে যে যখন দেখি যে একটি পুকুরেও কিন্তু পারমিশন ছাড়া কিন্তু মাছ ধরা যায় না, ছিপ দিয়েও না। তো যেটা বাংলাদেশে আমরা যত্রতত্র যেখানে সেখানে কিন্তু আমরা জাল ফেলছি, মাছ ধরছি, কিন্তু কোন রেস্ট্রিকশন নাই। তো এর বাইরেও যেটা সেটা হলো যে আমরা যারা মানে যারা ডিপসি ট্রলার নিয়ে ব্যবসা করছি কিংবা যারা অন্যান্য ভাবে মাছের ব্যবসার সাথে জড়িত, তারাও দেখি যেভাবে ওভার ফিশিং করছে সেখানে কোন রেস্ট্রিকশন নাই কিংবা সিজন বলে কিছু নাই। যেখানে এখানে যেটা দেখি খুবই তারা মেনটেন করে এই জিনিসগুলো। এটা হলো মাছের ব্যাপার বললাম, কিন্তু এরকম অনেক কিছুই আছে যে জিনিসগুলো, যে এদের কনজারভেশন যদি পশু পাখির ব্যাপারে বলি কিংবা অন্যান্য
অর্গানাইজেশন আছে RSPCA, তারা খুবই সচেতন ভাবে কাজ করে। এখানে কোন ধরনের এন্ডেঞ্জার্ড বা কোন খুব রেয়ার স্পেসিস কে ওরা রক্ষা করে, এবং অনেক ধরনের পরিবেশবিদ রয়েছেন, ভলেন্টারি অর্গানাইজেশন যারা সরকার এবং জনগণের সঙ্গে একসাথে কাজ করে থাকেন, এগুলো হয়তো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন।
হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম যে এইখানে যে নানা ধরনের যে কর্মকাণ্ডগুলো, যে জনগণ এবং প্রশাসন যে একসাথে মিলে যে কাজ করেন ওনারা, এই কাজগুলো যে সমন্বয়, সেই সমন্বয়টা কিন্তু খুবই জরুরি। আমাদের দেশেও যদি এইভাবে আমরা করতে পারি এই সমন্বয়টা সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে, তাহলে কিন্তু আমাদের অনেক কাজই সহজ হয়ে যাবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের কাছে সময় দেওয়ার জন্য। শেষ ভাবে আপনার কিছু বলার থাকবে আমাদের অনুষ্ঠানে, আজকে অনুষ্ঠান শেষ করার জন্য?
হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যারা বাংলাদেশিরা আছেন এই বাইরে অস্ট্রেলিয়াতে, আমি একটা অনুরোধই করব, আপনারা যখন বাংলাদেশে তো নিশ্চয়ই যান এবং আপনাদের দেশ বাংলাদেশ, সেখানে আমরা কিন্তু অনেক সময় যে আমাদের এলাকায় যে গ্রাম কিংবা যেখান থেকে এসছি অথবা যেটা আমাদের গ্রামের বাড়ি, সেখানে যদি আমরা একটি ফলজ বনজ এবং ঔষধি গাছ লাগাই, অথবা আপনারা না লাগাতে পারলেও যদি আপনারা তা আপনাদের বর্ণিত কাউকে দিয়ে ওখানে লাগানোর ব্যবস্থা করেন, হয়তো এখানে $10-20 হয়তো একটি খরচ আছে, তাতে কিন্তু বাংলাদেশে আমি মনে করি আমাদের এই যে আমরা যে বলি যে গাছের ব্যাপারটা, সেখানের যে গাছ যে কত প্রয়োজনীয় এবং গাছ যে কার্বন শুষে আমাদের কি পরিমাণ উপকার করছে এই ব্যাপারটা কিন্তু আপনার মেসেজটাও যাবে, আবার গাছের লাগানোর ব্যাপারটাও হবে। তো সেই জায়গায় আমি বলবো যে আপনারা যারা আছেন বাইরে, তারা কিন্তু অ্যাটলিস্ট এই কাজটি করতে পারেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানের আজকে সময় প্রায় শেষ, আপনাকে আমাদের ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আপনাদের অনুষ্ঠানের শুভকামনা করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
শ্রোতা বন্ধু, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। আপনাদের মতামত জানাবার ঠিকানা হল bangla@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়, ঠিকানা www.banglaradio.org.au। শ্রোতা বন্ধু, আপনি যদি বাংলা রেডিওর ক্যানবেরা ফেসবুক গ্রুপ অথবা ইয়াহু গ্রুপে যোগ দেন, তাহলে আমরাই আপনাকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের খবর পাঠাতে পারি। তাছাড়া আপনারা বাংলা রেডিও ক্যানবেরাকে টুইটারে অনুসরণ করতে পারেন। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি রাকিবুল শেখ। শুভরাত্রি।
শুনে মন।